মিডনাইট হরর স্টেশনে আজ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে শূন্য শুধু শূন্য নয়।
গল্পটি লেখা হয় আজ থেকে প্রায় 58 বছর আগে। সেকালের লেখ্য গদ্যকে একালীন চলিত বাংলায় আনতে হয়েছে বলে আমরা বিশেষ ক্ষমা প্রার্থী। গল্পটি ভৌতিক হলেও ভয়ঙ্কর নয়। শুরু হচ্ছে শূন্য শুধু শূন্য নয়। গল্পে গৌরমোহনের ভূমিকায় অনিকেত, ছায়ার ভূমিকায় কোয়েল, মোহনলালের ভূমিকায় সৌম্য, শশিমুখীর ভূমিকায় রিয়া, স্টেশন মাস্টার মুদি ও কথকের ভূমিকায় সায়ন।
শুনতে থাকুন মিডনাইট হরর স্টেশন। বাংলাদেশের নরম মাটি শেষ হয়ে যেখানে ছোটনাগপুরের পাথুরে কঠিনতা আরম্ভ হয়েছে, সেখানে একটি ছোট্ট রেল স্টেশন, স্টেশন ঘিরে একটা ছোট শহর। বেশিরভাগ ট্রেন সেখানে থামে না, হুইসল বাজাতে বাজাতে চলে যায়। মাঝে মাঝে দু একজন যাত্রী নামে। নিঝুম নিস্তব্ধ একটা শহর। যে দু চারজন লোক এখানে থাকে তারাও এত চুপচাপ যে দেখলে মনে হয় এইমাত্র ঘুম থেকে উঠল, না হলে এক্ষুনি ঘুমিয়ে পড়বে। স্টেশন থেকে 1 কিলোমিটার দূরে একটা নিস্তরঙ্গ নদী আছে, সেটাও যেন ঘুমের ঘোরে চলতে চলতে ঝিমিয়ে পড়েছে। গ্রীষ্মের এক দুপুরে পূর্ব দিক থেকে একটি অতি মন্থর ট্রেন এসে স্টেশনে থামল। একটা বছর 23-এর ছেলে গাড়ি থেকে নামল, ভদ্রশ্রেণীর বাঙালি যুবক, সঙ্গে বেশ কয়েকটা বড় সড় ট্রাভেলিং ব্যাগ। সেই সমস্ত লটবহর গাড়ি থেকে নামাতে ট্রেনটা ফোঁস ফোঁস শব্দে হুঙ্কার ছেড়ে গতি নিল। ছেলেটার চেহারা সুখে লম্বা রোগা গরম, মাথায় ঢেউ খেলানো চুল কান পর্যন্ত জুলপি নেমে এসছে, পাতলা গোফ, চোখে ধোঁয়াটে কাঠের চশমা। এদিক ওদিক তাকিয়ে সে কাউকে দেখতে পেল না। অগত্যা সে স্টেশন মাস্টারের ঘরে গিয়ে টোকা দিল। স্টেশন মাস্টার মাঝবয়সী হিন্দুস্থানি, ছেলেটাকে দেখে তিনি সোজা হয়ে বসলেন, মোটা কাছের ভিতর দিয়ে অবাক হয়ে তাকালেন। এ স্টেশনে এই ধরনের যাত্রী তিনি বিশেষ দেখেননি। ছেলেটা বলল,
স্টেশনে গুলি দেখছি না, গুলি কোথায়?
স্টেশন মাস্টার এসে দরজার কাছে দাঁড়িয়ে আরো কিছুক্ষণ ছেলেটাকে অবাক হয়ে দেখলেন, কিন্তু উত্তর দিলেন না। কারণ উত্তর দিলে বলতে হয় স্টেশনের একমাত্র কুলি তারই হুকুমে তাল গাছে চড়ে তারির ভার নামাতে গেছে। তিনি পাল্টা প্রশ্ন করলেন, আপনি কোথায় যাবেন? যুবক বলল,
কাছেই পাঁচপোড়া বাংলা আছে, সেইখানে।
স্টেশন মাস্টারের চোখ দুটো যেন এবার চশমা ছেড়ে বেরিয়ে এলো। কিছুক্ষণ চুপ করে থেকে তিনি বললেন, বাজপোড়া বাংলা, মোহনলাল সেটের কুঠি, সেখানে তো কেউ নেই, তালা লাগানো। ছেলেটা পকেট থেকে চাবি বের করে বলল,
এই যে বাড়ির চাবি, মোহনলাল আমার বন্ধু, আমাকে তার বাংলায় থাকতে দিয়েছেন।
ও তা, স্টেশন মাস্টারের গলার ভিতর যেন ব্যাং ডেকে উঠল, আপনি ওখানেই থাকবেন? ছেলেটা ভুরু তুলে বলল,
থাকবো না কেন?
স্টেশন মাস্টার সন্তর্পণে ঘরের বাইরে এসে বললেন, ও বাংলায় থাকবেন না।
সে কি, কেন?
ও বাংলায় দেও আছে। ছেলেটা একটু হেসে বলল,
দেও মানে ভূত।
স্টেশন মাস্টার ঘাড় নেড়ে সম্মতি জানালেন। ছেলেটা বলল,
ভালোই হলো, একজন সঙ্গী পাওয়া যাবে।
স্টেশন মাস্টার এবার গম্ভীর হয়ে গেলেন, হাত বাড়িয়ে বললেন, আপনার টিকিট। বাইরে গিয়ে মুদির দোকান দেখা গেল। দোকানটা এক ধারে মুদি আর ময়রার দোকান, একদিকে চাল ডাল মশলা, অন্যদিকে লাড্ডু মিঠাই। ময়রা দোকানে বসে পকোড়া ভাজছিল। ছেলেটাকে দেখে সচকিত হয়ে উঠল, সমস্ত শুনে তার একদম চক্ষু স্থির হয়ে গেল। ভূতের বাড়িতে মানুষ থাকবে এত বড় বুকের পাটা? যা হোক, মোট বাবার কথা বলতে মুদি আপত্তি করল না। দোকান ছাড়বার আগে মুদি একটা পুটুলিতে কিছু মিষ্টি আর তেলে ভাজা বেঁধে দিল। মোটর গাড়িতে চলতে চলতে ছেলেটা জিজ্ঞেস করল,
সঙ্গে খাবার নিলে যে, বাজপোড়া বাড়ি কি অনেক দূর?
মুদি বলল, জি না, কাছেই, খাবার নিলাম দেওকে চড়াবো বলে।
ও ভূতকে কেটে দেবে? খাসা ভূত তো পিণ্ডি খায় না, তেলে ভাজা খায়।
জি, আমরা সবাই পালা করে ভক্তি,
ভোগ না দিলে কি হয়?
তা কি বলা যায় হুজুর, ঘরে আগুন লেগে যেতে পারে।
ভূতকে তোমরা কেউ দেখেছ?
গোয়ার দিকে কেউ কেউ দেখেছিল, এখন আর দেখা যায় না।
ভূত বাজ পড়া বাড়িতে থাকে জানলে কি করে?
বাড়িতে বাজ পড়া কিছুদিন পর থেকে ভূতের আবির্ভাব হয়েছে, সে আজ 10 বছরের কথা। যারা বজ্রাঘাতে মারা গেছিল তাদেরই একজন ভূত হয়ে আছে।
বাজ পড়া বাড়ির একটা ইতিহাস আছে। 15-16 বছর আগে মদন শেঠ নামে একজন ধনী ব্যবসায়ী এই বাড়ি বানিয়েছিলেন। বছরে 2-1 বার এসে থাকতেন। বাড়ি খালি থাকলে তার ব্যবসার অংশীদার নিধিরাজ মল্লিকও মাঝে মাঝে আসতেন। বছর 10 আগে একবার নিধিরাজ এখানে এসে বাস করছিলেন, সঙ্গে স্ত্রী ও অল্প বয়স্ক পুত্রকন্যা ছিল। গ্রীষ্মকাল, একদিন হঠাৎ ঝড় উঠল, থামলে দেখা গেল বাড়ির মাথায় বাজ পড়েছে। নিধিরাজ ও তার পরিবারের কেউ বেঁচে নেই। খবর পেয়ে যখন মদন শেঠ এসে পৌঁছালেন তখন অধিকাংশ মরা শিয়ালে টেনে নিয়ে গেছে। সেই যে বাড়িতে তালা লাগিয়ে তিনি প্রস্থান করলেন, আর ও বাড়িতে কেউ থাকেন। তার পুত্র মোহনলাল এখন এ বাড়ির মালিক। বন্ধুকে বিপদ থেকে উদ্ধার করতে তাকে সে বাড়িতে থাকতে দিয়েছে। সেই সূত্রেই গৌরমোহনের এখানে আসা। অবশ্য আসার একটা অন্য কারণও আছে। গৌরমোহন সাহা বড়লোক ব্যবসাদারের একমাত্র সন্তান। বড়লোকের ছেলে হয়েও সে যখন ছবি আঁকা নিয়েই জীবন কাটাতে চাইল, তখন সে শোক সামলাতে না পেরে সেই দুঃখেই তার বাবা ইহলোক ত্যাগ করলেন। বাড়িতে থাকলো গৌরমোহন আর তার সৎমা শশিমুখী। শশিমুখী সৎমা হলেও গৌরমোহনকে ভালোবাসতেন, তার আর ছেলে মেয়ে ছিল না। ছেলের ইহকাল পরকাল নষ্ট হয় দেখে তিনি তার বিয়ের আয়োজন করলেন, কারণ পুরুষ মানুষের মন সংসারে আটকে রাখার জন্য বিয়েই সব থেকে বড় অস্ত্র। কিন্তু গৌরমোহনের তপভঙ্গের সমস্ত চেষ্টা ব্যর্থ করে একাগ্র মনে শুধু ছবি এঁকে চলল। এদিকে শশিমুখীও হাল ছাড়লেন না। মেয়ের রূপ যৌবনের বিপুল বর্ণনা শুনেও যখন গৌরমোহন টলল না, তখন শশিমুখী যুক্তিতর্কের পথ ছেড়ে অন্য রাস্তা ধরলেন। একদিন গৌরমোহনকে বললেন,
পরশু রবিবারে ওরা তোমাকে আশীর্বাদ করতে আসবে, সব ঠিক হয়ে গেছে, আর দেরি করা চলবে না।
নোটিশ না, সমন না, একেবারে গ্রেপ্তারি পরোয়ানা। গৌরমোহনের মাথায় আকাশ ভেঙে পড়ল, কিন্তু সে মায়ের সাথে তর্ক করে না। সে ছুটে গেল বন্ধু মোহনলালের কাছে। সে বুদ্ধি দিল কিছুদিন অজ্ঞাতবাসে কাটাতে পারলেই মাতৃদেবী ধাতস্থ হবেন। অতঃপর এই ভুতুরে বাড়িতে অজ্ঞাতবাস।
15 মিনিট পরে লটবহন নিয়ে গৌরমোহন বাজপড়া বাড়ির সামনে এসে দাঁড়াল। ভাঙাচোড়া পাঁচিলে ঘেরা বিঘাখানে শুকনো আগাছায় ভরা একটা জঙ্গল, তার মাঝখানে ছোটখাটো একতলা একটি বাড়ি। ভিতরে ঢোকার দরজাটা অদৃশ্য হয়ে গেছে, খালি দুটো থাম দাঁড়িয়ে আছে। মুদি হাতের পুতলিটা পাকুর গাছের ডালে ঝুলিয়ে দিল। গৌরমোহন রসিকতা করে বলল,
ভূত বুঝি ওই গাছে বসে খানাপিনা করে?
মুদি উত্তর দিল না। বাড়ির দিকে চলতে চলতে গৌরমোহন দেখল দরজা থেকে আরম্ভ করে বাড়ির ভিতর পর্যন্ত আগাছার মধ্যে দিয়ে একটা পায়ে চলা রাস্তা চিহ্ন গেছে।
এ বাড়িতে কেউ থাকে নাকি?
মুদি চোখ তুলে বলল,
কে থাকবে হুজুর, কারা তো তাও।
কেন, চোর ডাকাত?
গৌরমোহন ভাবল হয়তো শিয়াল কুকুর এদিক ওদিক যাতায়াত করে। সদর দরজায় মোর্চে ধরা তালা লাগানো। কিছুক্ষণ চেষ্টা করার পর তালা খুলে গেল, সে বাড়ির ভিতর ঢুকে গেল। কিন্তু এ কি, ঘরের মেঝে টকটক করছে, কোথাও অপরিচ্ছন্নতার চিহ্ন নেই। যেন অতিথি আসবে বলেই সব ঝেড়ে মুছে পরিষ্কার করে রেখেছে কেউ। অন্য ঘরগুলোয় গিয়ে দেখল সেগুলোর একই অবস্থা, সমস্তই ঝাড়া মোছা, ব্যবহারে সুমার্জিত। বহুদিন বাড়ি বন্ধ থাকলে যে অস্বাস্থ্যকর স্যাঁতস্যাঁতে গন্ধ পাওয়া যায় তাও একেবারেই নেই, বরং অন্য একটা গন্ধ নাকে এলো, মানুষের গন্ধ। কিন্তু সে গন্ধই বা এখানে আসতে কি করে, বাড়ি যে তালা বন্ধ ছিল। গৌরমোহনের গায়ে কাঁটা দিল। মুদি ও তার দুজন সঙ্গী মোটঘাট নামে অপেক্ষা করছিল। গৌরমোহন তাদের মজুরি দিল। মুদি বলল,
হুজুর আজ রাতে খাওয়া কি হবে?
আজ রাত্রিতে কিছু দরকার হবে না, আমার সঙ্গে যা আছে তাতেই চলে যাবে, যদি কিছু দরকার হয় কাল সকালে তোমার দোকানে যাব।
মুদি চলে গেল, গৌরমোহন বাড়ির ভিতরে এলো। এককালে হয়তো বাড়ি ঘিরে ফুলের বাগান ছিল, এখন তার চিহ্ন মাত্র নেই। বর্ষার জলে যে আগাছাড়া জন্মায় সেগুলোও শুকিয়ে গেছে। তার ভিতর দিয়ে অস্পষ্ট পায়ে হাঁটা পথের ইশারা। গৌরমোহন সেদিকে গিয়ে দেখল পথটা বাড়ির পাশ দিয়ে গিয়ে খিড়কির দরজার কাছে শেষ হয়ে গেছে। দরজা ঠেলে দেখল ভিতর থেকে বন্ধ, তারপর পিছনে ঘাড় ফিরিয়ে চমকে গেল। পিছনে পাঁচিলের বদলে চওড়া সিঁড়ি ধাপে ধাপে নেমে গেছে। সেখানে স্বচ্ছ শীর্ণ একটা নদী পাহাড়ি মেয়ের মতো শুয়ে আছে। উপরে শিলাখণ্ডের ঢালু পাহাড়, বাড়ির পেছন দিকে একটা পাথরে বাঁধানো ঘাট আছে। গৌরমোহন তার পাড়ে গিয়ে দাঁড়ালো, তারপর জুতো খুলে নিচে সিঁড়িতে পা দিয়ে দাঁড়ালো। মুখে চোখে জল দিল সে, মনে মনে ভাবল কাল সকালে উঠে নদীতে স্নান করতে হবে। এদিক ওদিক ঘুরে সে আবার বাড়ির সামনে আসলো। সূর্য দিগন্তরেখা স্পর্শ করেছে। হঠাৎ একটা কথা মনে পড়ে যাওয়ায় সে দ্রুত পায়ে ফটকের দিকে চলল। ফটকের পাকুর গাছটার নিচে ছায়া হয়ে এসছে। সেখানে গাছের ডালে মুদি খাবারের পুটলিটা টাঙিয়ে দিয়েছিল। সেখানে গিয়ে সে থমকে দাঁড়াল। পুটলিটা নেই। গ্রীষ্মকালে সূর্যাস্তের পর দিনের আলো বেশিক্ষণ থাকে না, তাই অন্ধকার হওয়ার আগেই গৌরমোহন গিয়ে নিজের জিনিসপত্র গুছোতে লাগল। অবশ্য সব জিনিসপত্র মোট খুলে বার করার প্রয়োজন নেই, কিন্তু কিছু জিনিস আজ রাত্রেই প্রয়োজন হবে। লণ্ঠন, মোমবাতি, স্টোভ ইত্যাদি এবং বিছানা। বাড়িতে আসবাবপত্র কিছুই ছিল না। গৌরমোহনের মনে পড়ল একটা ঘরে সে একটা লোহার খাট দেখেছে। সে গিয়ে আবার দেখে আসলো, হ্যাঁ, পশ্চিম দিকের ঘরের কোণে একটা সরু লোহার খাট আছে। সে খাটটাকে টেনে জানলার সামনে আনলো। জানলায় মোটা মোটা গড়াদ আছে, কিন্তু কাঁচ বেশিরভাগ ভাঙা। গ্রীষ্মকালে তাতে কোনো অসুবিধা নেই। গৌরমোহন হোলডল টেনে এনে বিছানা পেতে ফেলল। বিছানা বালি সবই নতুন, বন্ধু মোহনলাল জোগাড় করে দিয়েছে। সে জুতো খুলে চটি পড়ল, তারপর বাইরের ঘরে ফিরে এলো। বাক্স, প্যাকিং কেস, চটের বস্তা কোথায় কি আছে মোহনলাল বলে দিয়েছিল, কিন্তু গৌরমোহনের ভালো মনে নেই। সে পকেট থেকে চাবি বের করে প্রথমে ট্রাঙ্ক খুলল। ট্রাঙ্কটা মোহনলালের, তার ভিতর জামা কাপড় তোয়ালে প্রভৃতি মোহনলালের, বন্ধুকে ব্যবহার করতে দিয়েছে। দুই বন্ধুর শরীরের মাপ একই রকম। ট্রাঙ্কে সাবান, চুলের তেল, দাড়ি কামানোর যন্ত্রপাতি, আয়না, চিরুনি এসব আছে, একটা টর্চও আছে। গৌরমোহনের মন খুশি হয়ে উঠল, প্রতিদিনকার ব্যবহারের সবকিছুই দিয়েছে। সে টর্চটা নিয়ে পকেটে রাখল, তারপর ট্রাঙ্ক সরিয়ে ছোট প্যাকিং কেসটা টেনে দিল। ওই লম্বা প্যাকিং কেসটায় ইজেল, ক্যাম্বিস প্রভৃতি ছবি আঁকার সরঞ্জাম আছে। সেটা আজ খুলবার দরকার নেই, এটাতে কি আছে দেখা যাক। শূন্য বাড়িতে নতুন করে সংসার পাতবার আনন্দে গৌরমোহন মেতে উঠল। প্যাকিং কেসের ঢাকনা চার দিয়ে খুলে দেখল ঘরকন্নার জিনিস। একটা ছোট্ট হ্যারিকেন, দুই বান্ডিল মোমবাতি, স্টোভ, স্পিরিটের বোতল, চায়ের প্যাকেট, টিনের দুধ, চিনি, কেটলি, টিপট, পিরিচ, পেয়ালা, এমনকি দুধের টিন খুলবার যন্ত্রটা পর্যন্ত বাদ যায়নি। গৌরমোহনের মন তৃপ্তিতে ভরে উঠল। তেমনি চায়ের পিপাসাও পেল, তার বিকেলবেলা চা খাওয়া হয়নি। আজ যে তাকে নিজে চা বানিয়ে খেতে হবে তা মনে ছিল না। অগত্যা সে চা করতে উঠল। সঙ্গে একটা বড় ফ্লাস্কে জল আছে, কিন্তু নদী থেকে জল এনে চা করাই ভালো। গৌরমোহন কেটলি হাতে নিয়ে উঠল। সদর দরজা ভিতর থেকে বন্ধ করে দিয়ে পিছনের দরজার দিকে চলল। বাড়ির ভিতরে তখন কেমন যেন অন্ধকার হয়ে এসছে। পিছনের দরজাটায় ভিতর দিক থেকে হুড়কো ও ছিটকিনি লাগানো। দরজা খুলবার সময় মরিচ ধরা কবজায় ক্যাচ করে একটা করুণ শব্দ হল, কিন্তু দরজায় জং ধরেনি, সহজেই খুলে গেল। বাইরে একটু আলো আছে, নদীর ছোট্ট মুখে সন্ধ্যার ছোপ ধরেছে। গৌরমোহন কেটলিতে জল ভরে ফিরে এল, দরজা আবার বন্ধ করে দিল। স্টোভ জ্বালিয়ে সে জল চড়িয়ে দিল। ইতিমধ্যে হ্যারিকেন লন্টনটা জ্বাল। স্টোভের ছোট্ট নীল কমলটার পাশে হলুদ রঙের একটা বুলবুল ফুটে উঠল। ঘরের অন্ধকার গাঢ় হয়ে এসেছিল, একটু হালকা হল। গৌরমোহন তখন ইকমিক টুকার খুলে তার খোলের ভিতর থেকে খাবার বের করল। একটা খোলের মধ্যে চিংড়ি মাছের কাটলেট ও হিঙের কচুরি, অন্য খোলে কড়া পাটের সন্দেশ, তাছাড়া একটা বড় পাউরুটি, চিজ, মাখন ইত্যাদি আছে, প্রচুর খাবার। গৌরমোহন দুটো সন্দেশ বের করে খেতে বসল। সঙ্গে আসন আছে, কিন্তু সেটা খুঁজে বার করা অনেক হাঙ্গামা, বিশেষত মেঝে বেশ পরিষ্কার যখন ধুলো নেই। সে তরিবধ করে সুগন্ধি চায়ের কাপটা মুখে তুলতে যাবে, এমন সময় দরজায় খুট খুট শব্দ হল। গৌরমোহন চমকে মুখ তুলল, তারপর গলা চড়িয়ে বলল,
কে কে ওখানে?
দরজার ওপার থেকে কেউ সাড়া দিল না, কিন্তু আবার খুটখুট শব্দ হল। গৌরমোহন উঠে দরজার কাছে এসে দাঁড়াল, আবার প্রশ্ন করল,
কে, কি চাও?
এবারও সাড়া নেই। গৌরমোহন একটু ইতস্তত করল, যদি চোর ডাকাত হয়? কিন্তু চোর ডাকাতটা কি দেবে? সে সাহস করে দরজা খুলে ফেলল। বাইরে কেউ নেই, কেবল অন্ধকার। গৌরমোহন পকেট থেকে টর্চ বের করে আলো ফেলল, আলোর সীমানার মধ্যে কাউকে দেখা যেত না, মানুষ তো নয়, কুকুর বিড়াল নেই। গৌরমোহন বাইরে এসে দাঁড়াল, টর্চের আলো গোল করে যতটা জায়গায় পড়েছে তার বাইরে কিছু দেখা যায় না, এলোমেলো বাতাস হয়েছে। গৌরমোহন এদিক ওদিক ঘুরে ফিরে দেখল, ভাবল হয়তো হওয়ার ধাক্কায় দরজায় শব্দ হয়েছিল। দরজা বন্ধ করে দিয়ে এসে চা খেতে বসল, বসে একটু চমকে উঠল। প্লেটে একটা কাটলেট ও একটা সন্দেশ রয়েছে। সে সচকিত ভাবে ঘরের চারদিকে দেখল, তবে কি বিড়াল ঢুকেছিল? তার ক্ষণিক অনুপস্থিতির সুযোগ পেয়ে কাটলেট ও সন্দেশ নিয়ে পালিয়েছে, নিশ্চয়ই বিড়াল, তাছাড়া আর কি হতে পারে? বিড়ালের উচ্ছিষ্ট তাড়া খেতে ইচ্ছে করল না। সে খাবারের প্লেট এক পাশে সরিয়ে রেখে চায়ের কাপ এক চুমুকে নিঃশেষ করে উঠে দাঁড়াল, দেখতে হবে বিড়ালটা কোনো লুকিয়ে আছে কিনা। টর্চ নিয়ে গৌরমোহন প্রত্যেকটা ঘর দেখল, কোথাও বিড়াল নেই। অবশ্য কাঁচ ভাঙা জানলা দিয়ে পালাতে পারে, কিন্তু তবু গৌরমোহনের মনটা কেমন যেন খচখচ করতে লাগল। এতগুলো লোক যেটা বলছে, যদি সেটাই সত্যি হয়? বিছানার পাশে পা ঝুলিয়ে বসে গৌরমোহন ভাবতে আরম্ভ করল, প্রেত যদি থাকতে পারে, কিন্তু তাতে ভয় করব কেন? ভূতে মানুষের ঘাড় মটকায়, এই কথায় একদম বিশ্বাস করা যায় না। মনে পড়ল স্টেশন মাস্টারকে সে রসিকতা করে বলেছিল, যদি সত্যিই এ বাড়িতে ভূত প্রেত থাকে। যদিও এ পর্যন্ত স্পষ্ট নিঃসংশয় প্রমাণ পাওয়া যায়নি, তাতে ক্ষতি কি? সে তো ভূতের কোনো ক্ষতি করেনি, বরং ভূতিকার খাবার খেয়ে গেছে। এক্ষেত্রে তার প্রতি ভূতের কোনো বিদ্বেষ থাকা উচিত নয়। ভূতের যদি খাবার দাবারের প্রতি লোভ থাকে, বেশ তো, ভূতের সঙ্গে এসে নিজের খাবার ভাগ করে দেব। এইসব কথা ভেবে গৌরমোহন মনকে দৃঢ় করছে, এমন সময় বাইরের ঘর থেকে অস্পষ্ট একটা শব্দ তার কানে এলো। এতক্ষণ সে লক্ষ্য করেছিল বাড়ির ভিতরে কি বাইরে কোথাও এতটুকু শব্দ নেই, ঝিঝির আওয়াজ পর্যন্ত শোনা যাচ্ছে না। হাওয়া উঠে যে শব্দের সৃষ্টি করেছিল তাও থেমে গেছে, তাই এত গভীর স্তব্ধতার মাঝে সামনের ঘরের সামান্য আওয়াজটা শুনতে পেল। গৌরমোহন নিঃশব্দে উঠে দাঁড়াল, হ্যারিকেন ল্যান্ডারটা সামনেই চলছিল। সে পা টিপে টিপে গিয়ে উঁকি মারল, কেউ নেই। সে টর্চ জেলে দ্রুত ঘরের চারিদিকে ঘোরাল, সদর দরজা আগের মতোই বন্ধ, ঘর শূন্য। কিন্তু বিড়ালের উচ্ছিষ্ট বলে যে খাবারগুলো সে সরিয়ে রেখেছিল সেগুলো নেই, প্লেট খালি। গৌরমোহন মনে মনে মন্তব্য করল,
একটু ভূত, তেলেবাজে থেকে সন্দেশ কিচ্ছু বাদ দেয় না।
গৌরমোহন হাতের ঘড়ি দেখল, সাড়ে আটটা। গ্রীষ্মকালের পক্ষে এমন কিছু বেশি রাত্রি না, কিন্তু সঙ্গীহীন অবস্থায় কারোর সাথে কথা না বলে কতক্ষণ জেগে থাকা যায়?
ট্রেন জার্নিতেও শরীর ক্লান্ত, সুতরাং খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়া যেতে পারে। কাল ভোরে উঠে নদীতে স্নান করতে হবে। গৌরমোহন খাওয়া দাওয়া শেষ করল, তারপর একটা কৌটোয় কিছু খাবার রেখে ঢাকনা বন্ধ করে এক পাশে সরিয়ে রাখল। বিড়াল ঢাকনা খুলতে পারবে না, কিন্তু ভূতের যদি খিদে পায় সে স্বচ্ছন্দে খেতে পারবে, তাহলেই নিঃসংশয় প্রমাণ পাওয়া যাবে। সামনে এবং পেছনের দরজা বন্ধ আছে কিনা ভালো করে দেখে সে শুয়ে পড়ল। লণ্ঠনটা কমিয়ে ঘরের এক কোণে রাখল, টর্চ বালিশের পাশে থাকল। খোলা জানলা দিয়ে ফুসফুসে বাতাস আসছে, আকাশের দক্ষিণ দিকে কয়েকটা উজ্জ্বল তারা দেখা যাচ্ছে। গৌরমোহন শুয়ে শুয়ে ভাবতে লাগল, বাড়িটা খাসা, এতদিন শূন্য পড়ে আছে কিন্তু মনে হয় না পুরো বাড়ি। কে বাড়িটা এরকম ঝকঝকে টকটকে করে রাখে? ভূত হয়তো আছে, কিন্তু নিরীহ ভূত, কোন রকম কন্ডল তো করেনি। ভূতের সঙ্গে ভাবসাব করে কথাবার্তা বলা যায় নাকি? ঘুমে তার চোখ জড়িয়ে আসতে লাগলো। কলকাতায় মাতৃদেবী বোধ করি খুবই উদ্বিগ্ন হয়েছেন, কিন্তু উপায় কি? এই দুম্বো মেয়েটাকে সে কিছুতেই বিয়ে করবে না। গৌরমোহনের ঘুম ভাঙল সকাল পাঁচটার সময়। বাইরে দিনের আলো ঝলমল করছে, সূর্য উঠতে দেরি নেই। সে উঠে বসে আড়মোড়া ভেঙে হাই তুলল। রাত্রে ঘুমটা ভালো হয়েছে, এক ঘুমে রাত কাবার হয়ে গেছে, ভূতের উৎপাত কিছু হয়নি। তবু তার মনে হলো ঘুমের মধ্যে সে নানা রকম স্বপ্ন দেখেছে। কে যেন তার খাটের চারপাশে সারারাত্রি ঘুরে বেড়িয়েছে, মাথার কাছে দাঁড়িয়ে মুখের উপর ঝুঁকে দেখবার চেষ্টা করেছে, পাখির পালকের মতো নরম হাতে তাকে স্পর্শ করেছে। কিন্তু সেরা স্বপ্ন, গতরাত্রে জেগে জেগে যে সংশয়গুলো মনে ঘুরছিল তাই নবরূপ নিয়ে স্বপ্নে দেখা দিয়েছে। গৌরমোহন উঠে পড়ল, সাবান তোয়ালে নিয়ে মাথায় তেল ঘষতে ঘষতে স্নান করতে চলল। সূর্যোদয়ের আগে স্নান করলে সারাদিন শরীর ঠান্ডা থাকে। খিড়কির দরজা খুলতে গিয়ে গৌরমোহন আজ প্রথম ধাক্কা খেল। খিড়কির দরজা ভেজানো রয়েছে বটে, কিন্তু খিল ও ছিটকিনি খোলা। তার বুকের ভিতরটা একবার ঠক করে উঠল। কাল রাতে শোয়ার আগে সে ভালো করে দেখে গিয়েছিল দরজা বন্ধ আছে, তবে সে স্থির হয়ে চিন্তা করল ভূত আছে। কাল রাতে দরজা বন্ধ করার সময় সে বাড়ির মধ্যে ছিল, তারপর কোনো সময় দরজা খুলে বাইরে গেছে, কিন্তু এ কি রকম ভূত? বাইরে যাবার জন্য সে দরজা খুলে কেন? প্রেতজনই তো অশরীরী। কিন্তু না, ভয় পেলে চলবে না। ভূতের সঙ্গে যখন এক বাড়িতে বাস করতে হবে তখন ভয় করলে চলবে না। বিশেষত ভূত যেমনই হোক তার স্বভাবটি শান্তশিষ্ট। গৌরমোহন এ বাড়িতে আসছে সে যে বিরক্ত হয়েছে তার কোনো প্রমাণ নেই, তবে কেন সে ভূতকে ভয় করবে? ভূতের ভয় একটা কুসংস্কার। নদীর ঘাটে পৌঁছে গৌরমোহন দ্বিতীয়বার ধাক্কা খেল। ঘাটের মাথায় দাঁড়িয়ে সে দেখল ঘাটের কিনারায় নদীর শান্ত জল তোল পার হচ্ছে। জলে কেউ নেই, অথচ মনে হচ্ছে কেউ হাত পা ছুঁড়ে সাঁতার কাটছে, কিংবা একটা বিরাট মাছ জলের তলায় থেকে লেজের ঝাপটায় জল মাতিয়ে তুলেছে। গৌরমোহন হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল, তার বুকের ভিতরটা আর একবার ঠক ঠক করে উঠল। হঠাৎ জলের আলোড়ন শান্ত হল, এক একটা চিৎকারের মতো শব্দ শোনা গেল, যেন যে স্নান করছিল সে আগন্তুককে দেখতে পেয়েছে। তারপর এক আশ্চর্য ব্যাপার ঘটল। গৌরমোহন বিস্ময় ভরা চোখে দেখল জলের প্রান্তে ক্ষুব্ধ ক্ষুণ্ণ কম্পন রেখে একজোড়া সজল পায়ের ছাপ ধাপে ধাপে উঠে আসছে। মানুষ নেই, কেবল মানুষের ভেজা পায়ের দাগ। পায়ের দাগ ঘাটের পৈঠাগুলোকে অতিক্রম করে মাটির ওপর অদৃশ্য হয়ে গেল। গৌরমোহন কিছুক্ষণ পায়ের দাগগুলোর দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে সোপানের পাথরের উপর বসে পড়ল। হঠাৎ অতিপ্রাকৃত ব্যাপার দেখে বুক ধরফড়ানির অবস্থা কেটে গেছে। সে গালে হাত দিয়ে ভাবতে লাগল, এ কি কাণ্ড, এ কেমন প্রেত, এ প্রেতের ক্ষুধা তৃষ্ণা আছে। দরজা খুলে সে বাড়ির বাইরে যায়, নদীর জল উদ্বেলিত করে চান করে, সবই মানুষের মতো, কেবল চোখে দেখা যায় না। হয়তো সব প্রেতই এইরকম, মানুষ তাদের সম্বন্ধে একটা বিকৃত ধারণা করে বসে আছে। পায়ের ছাপগুলো তার চোখের সামনে শুকিয়ে নিশ্চিন্ত হয়ে গেল। আরো কিছুক্ষণ ঘাটে বসে সে সদর দরজা খুলে দিল, তারপর চা তৈরি করতে বসল। স্টোভ ও লণ্ঠনের জন্য কেরোসিন জোগাড় করতে হবে, ইকমিক কুকারের জন্য কাঠ কয়লা দরকার। চা তৈরি হলে পাউরুটিতে মাখন লাগিয়ে সে খেতে বসল। খেতে বসে তার মনে পড়ে গেল, কাল রাত্রে ডিবের মধ্যে খাবার রেখেছিল ভূত খায় কিনা দেখার জন্য। ডিবের ঢাকনাটা ঢাকা ছিল, গৌরমোহন সেটা টেনে খুলে নিল। খালি কৌটোর দিকে তাকিয়ে সে কিছুক্ষণ চিন্তা করল, তারপর শূন্যের দিকে মুখ তুলে প্রশ্ন করল,
তুমি এখন কিছু খাবে?
গৌরমোহন কান খাড়া করে থাকল, কিন্তু কিছু শুনতে পেল না। প্রেত বোধহয় কথা বলতে পারে না। সে আর এক কাপ চা ঢালল, দু স্লাইস রুটিতে মাখন লাগিয়ে খানিকটা দূরে রেখে আসল। তারপর খাওয়া দাওয়া করতে করতে আর চোখে দেখতে লাগল, প্রেত কিন্তু খেতে আসলো না। চা রুটি যেমন পড়েছিল তেমনি পড়ে রইল। জলখাবার শেষ করে গৌরমোহন উঠে দাঁড়ল। ঘরটা বড় অগোছালো হয়ে আছে, বস্তাগুলো খোলা হয়নি, এইবার লাগা যাক। একটা অসুবিধা এই যে এ বাড়িতে একটাও ফার্নিচার নেই। একটা টেবিল, একটা চেয়ার, একটা কার্ডবোর্ড যদি থাকতো, যা হোক মেঝে জিনিসপত্র গুছিয়ে কাজ চালাতে হবে। পাঞ্জাবির আস্তিন গুটিয়ে গৌরমোহন প্রস্তুত হচ্ছে এমন সময় খোলা দরজা দিয়ে বাইরের দিকে তার চোখ পড়ল। ফটকের কাছে একটা লোক উকি ঝুঁকি মারছে, কিন্তু ভেতরে প্রবেশ করতে সাহস করছে না। বোধহয় মুদি গৌরমোহন বেঁচে আছে কিনা দেখতে এসছে। গৌরমোহন দরজার কাছে এসে হাতছানি দিয়ে মুদিকে ডাকল। মুদি তখন চোখ গোল করে তার কাছে এসে দাঁড়াল। হুজুর আবি জিন্দা হ্যায়? গৌরমোহন হেসে বলল,
আল বাদ জিন্দা হ্যায়, তুমি কি ভেবেছিলে ভূতে আমার ঘাড় মটকেছে?
মুদির বিস্ময়ে বিমূলতা কাটল বটে, কিন্তু তার মুখ দেখে মনে হল সে খুশি হয়নি। ভূত যেন তার কর্তব্য কর্মে অবহেলা করেছে। মুদি বলল, কিছু দেখেনি?
ভূত দেখিনি।
মুদি আবার সত্যি অসন্তুষ্ট হল, বলল, আপনারা স্বেচ্ছ তাই দেও আপনাদের দেখা দেয়নি, কিন্তু আছে, একদিন দেখবেন। গৌরমোহন হেসে বলল,
আমি তো তাকে দেখবার জন্য চোখ পেতে আছি, কিন্তু ও কথা থাক, আমার এক বোতল কেরাসিন আর কিছু কাঠ কয়লা চাই, তুমি এনে দিতে পারবে?
এখন পারব না, আধ ঘন্টা পরে ট্রেন আসবে, এখনো আমার জিলিপি ভাজা বাকি, তবে আপনি যদি আমার সাথে আসেন দিতে পারি।
বেশ চলো।
গৌরমোহন সদর দরজায় তালা লাগিয়ে মুদির সঙ্গে বের হল। ফটকের ভিতর দিয়ে যাওয়ার সময় গৌরমোহন জিজ্ঞেস করল,
তুমি আজ ভোরবেলা এইদিকে এলে যে?
মুদি পাকুড় গাছের দিকে আঙুল দেখিয়ে বলল,
দেওয়ার জন্য ভোগ এনেছি।
গৌরমোহন দেখল পাকুড় গাছের ডালে শাল পাতার মোড়ক ঝুলছে। সে প্রশ্ন করল,
তোমরা কবার ভূতকে ভোগ ছড়া?
দিনে একবার চড়াই, কখনো সকালে কখনো বিকেলে।
ও তাই ভূতের পেট ভরে না।
মুদি তার দিকে তাকালো, পেট ভরে কিনা আপনি জানলেন কি করে? গৌরমোহন উত্তর দিল না, শুধু হাসল। আধ ঘন্টা পর গৌরমোহন ফিরে আসল, তার এক হাতে গলায় দড়ি বাঁধা কেরোসিনের বোতল, অন্য হাতে কাঠ কয়লার পুঁটি। ফটক পার হওয়ার সময় সে দেখল পাকুড় গাছের ডালে খাবারের মোড়ক যেমন ঝুলছিল তেমনি ঝুলছে। ভূত নিয়ে যায়নি। গৌরমোহন মনে মনে হাসল, ভূতের বোধহয় লাড্ডু ও পকোড়াতে আর রুচি নেই। তালা খুলে ঘরে প্রবেশ করে সে থমকে দাঁড়াল। ঘরটা পরিষ্কার ভাবে ঝাঁট দেওয়া, কিন্তু জিনিসপত্র মোট ঘাট একটাও সেখানে নেই। গৌরমোহনের চক্ষু স্থির হয়ে গেল। কেরোসিনের বোতল এবং কয়লা নামিয়ে রেখে সে ছুটে ভেতরে গেল। তার শোয়ার ঘরটাও পরিষ্কার আছে এবং তার ট্রাঙ্কটা ঘরের এক পাশে রাখা আছে। গৌরমোহন অন্য সব ঘরগুলোতে গিয়ে দেখল তার কোনো জিনিস খোয়া যায়নি। যে জিনিসগুলো খোলা হয়নি সেগুলো অন্য একটা ঘরে রাখা আছে। ইকমিক কুকার, স্টোভ রান্নাঘরে রাখা আছে। যে দুটো কাপে সে চা খেয়েছিল সে দুটো ধোয়া মোছা অবস্থায় রান্নাঘরে আছে। প্লেট দুটো তাই। গৌরমোহন প্রকাণ্ড একটা হাঁফ ছেড়ে গদগদ কণ্ঠে বলল,
তোমাকে ধন্যবাদ, আমার অনেক কাজ গুছিয়ে দিয়েছ।
ভূতের কাছ থেকে কোনো প্রত্যুত্তর আসলো না, কিন্তু গৌরমোহন বেশ স্বচ্ছন্দতা বোধ করল। এমন সহৃদয় ভূতকে সঙ্গী রূপে পাওয়া ভাগ্যের কথা। ভূত তার আগমনে রাগ করেন, বরঞ্চ খুশি হয়েছে। গৌরমোহন কাজে লেগে গেল, বস্তা প্যাকিং কেস প্রভৃতি জিনিসগুলো যথাস্থানে সাজিয়ে রাখতে লাগল। ছবি আঁকার জিনিসগুলোকে একটা ঘরে রেখে আসলো, এই ঘরটা হবে তার ছবি আঁকার। ঘণ্টাখানেকের মধ্যে সাজানো গোছানো শেষ হল। তখন সে বাইরের ঘরে এসে দেখল ভূত কোন ফাঁকে কেরোসিনের বোতল এবং কয়লা রান্নাঘরে রেখে এসছে। ভারী পরিষ্কার পরিচ্ছন্ন ভূত, অগোছালো এলোমেলো ভাব একেবারে পছন্দ করে না। এতক্ষণে বেশ বেলা বেড়েছে। গৌরমোহনের মনে পড়ল হাত ঘড়িটা রাতে বালিশের তলায় রেখে শুয়েছিল, আজ সকালে দম দেওয়া হয়নি। সে শোবার ঘরে গিয়ে বালিশ উল্টে দেখল ঘড়ি যথাস্থানে আছে এবং তাতে দম দেওয়া হয়েছে। ঘড়িতে এখনো 8টা বাজেনি, সুতরাং রান্না চড়াবার তাড়া নেই। ইতিমধ্যে কি করা যায়? ভূতের সঙ্গে আলাপ জমাতে পারলে খারাপ হতো না, কিন্তু ভূত তো কথা বলে না, একতরফা বাক্যালাপ আর কতক্ষণ চালানো যায়? তবু গৌরমোহন চেষ্টার ত্রুটি করল না, এঘর ওঘর ঘুরে বেরিয়ে অশরীরীর উদ্দেশ্যে বলতে লাগলো,
দেখো তোমার নাম জানি না, কিন্তু তুমি আমার বন্ধু, আমার কত কাজ করে দিয়েছ, আমার বন্ধু থাকো খুব ভালো, ওদিকে মোহনলাল আর এদিকে তুমি, এসো না দুজনে বসে খানিক গল্প করি। তুমি আমাকে দেখতে পাচ্ছ কিন্তু আমি তোমাকে দেখতে পাচ্ছি না, আমার চেয়ে তোমার চোখের জ্যোতি বেশি, কিন্তু তুমি কথা বলো না কেন, বলো না দুটো কথা শুনি। আচ্ছা কি রান্না করবো বলো, আমার সঙ্গে চাল, মুগের ডাল, ময়দা, আলু, পটল, পেঁয়াজ সব আছে, ভালো ঘি আছে, খাঁটি সর্ষের তেল আছে, বলো না কি রাধি, তুমি যা বলবে তাই রাখবো, দুজনে মিলে খাওয়া যাবে।
কিন্তু কোনো ফল হল না। গৌরমোহন অনুভব করল ভূত কাছেই আছে, তার কথা শুনছে, তাকে দেখছে, কিন্তু কথা বলছে না, হয়তো ভূতের কথা বলতে পারে না। গৌরমোহন আর কিছুক্ষণ ভূতকে কথা বলাবার চেষ্টা করে শেষে হতাশ হয়ে হাত ছেড়ে দিল। 9টা বাজলে গৌরমোহন দাড়ি কাটতে বসল। দাড়ি কাটার জরুরি প্রয়োজন ছিল না, এখানে কেউই বা তার দাড়ি লক্ষ্য করছে, কিন্তু সময় কাটাবার জন্য কিছু একটা তো চাই। ছবি আঁকার যোগাড় যন্ত্র করতে পারত, কিন্তু সকাল থেকে তার মন চঞ্চল হয়ে আছে, ছবি আঁকায় মন বসবে না। দাড়ি কামাবার যন্ত্রগুলো ঘাটে গিয়ে পরিষ্কার করে আসতে 9:30 বাজল। এবার রান্না চড়ানো যেতে পারে, কিন্তু বেশি কিছু নয়, ভাত আলু ভাতে আর আলু পটলের ডাল, সঙ্গে ঘি আছে, এতেই এবেলা চলে যাবে। ও বেলা না হয় ভালো করে রাঁধা যাবে। গৌরমোহন রান্নার ব্যাপারেও একজন শিল্পী। রান্নাঘরে গিয়ে সে প্রথমে নদী থেকে এক বালতি জল নিয়ে এল, তারপর চাল ধুয়ে আর আলু পটল কেটে কুকারে রান্না চলিয়ে দিল। 2 ঘন্টা আর কোনো কাজ নেই। গৌরমোহন গুনগুন স্বরে সুর ভাজতে ভাজতে বাড়ি ময়ে ঘুরে বেড়ালো। ট্রাঙ্ক খুলে জিনিসপত্র নাড়াচাড়া করলো। আসবার সময় হাওড়া স্টেশনে কয়েকটা লোমহর্ষণ উপন্যাস কিনেছিল, সেগুলোর পাতা উল্টালো। ভূতের সঙ্গে আর একবার ব্যবহারিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করলো। তারপর চিত হয়ে শুয়ে পা নাড়তে নাড়তে কলকাতার পরিস্থিতির কথা ভাবতে লাগলো। মাতৃদেবী বোধ হয় এতক্ষণে কলকাতা চষে ফেলেছে। যদি জানতে পারেন মোহনলাল ষড়যন্ত্রে লিপ্ত আছে, তাহলে আর রক্ষা থাকবে না, মোহনের জীবন দুর্বহ হয়ে উঠবে। 12টার সময় গৌরমোহন খেতে বসল। সঙ্গে একমাত্র বন থালা ছিল, সেটাতে ভূতের জন্য ভাত বাড়ল, নিজের জন্য ছোট থালা দিল। খেতে খেতে ভূতকে বলল,
তুমি খেতে বসতে পারতে, একসঙ্গে খাওয়া চুকিয়ে নেওয়া যেত। যাই হোক, তোমার যেমন ইচ্ছে, আমার সামনে খেতে যদি সংকোচ হয়।
একা খাওয়া শেষ করে গৌরমোহন শোবার ঘরে ফিরে গেল, একটা লোমহর্ষণ উপন্যাস নিয়ে শুয়ে পড়ল। দুপুরের ঘুম তার অভ্যাসে নেই, একটু ঝিমুনি দিয়ে ভাতের নেশা কাটিয়ে উঠে পড়লে। লোমহর্ষণ উপন্যাস পড়তে পড়তে তার চোখ জড়িয়ে এলো। তন্দ্রার মধ্যে সে শুনতে পেল খিড়কি খোলা শব্দ। বোধ হয় ভূত দরজা খুলে নদীর ঘাটে গেল। আলু ভাতে আর আলু পটলের ডালনা ভূতের কেমন লাগলো কে জানে। গৌরমোহন এবার ঘুমিয়ে পড়ল। তার দেহ মনে বোধ হয় অলক্ষিতে কিছু ক্লান্তি জমা হয়েছিল। একেবারে ঘুম ভাঙল বেলা তিনটে। সে তাড়াতাড়ি উঠে পড়ল, চোখে মুখে জল দেবার জন্য রান্নাঘরে গেল। দেখল দুপুরবেলার উচ্ছিষ্ট বাসন কোসন ভূত মেজে ধুয়ে ঘরের কোণে উপুর করে রেখেছে। মনে মনে ভূতকে ধন্যবাদ জানিয়ে সে জল খেল। তারপর ছবি আঁকার ঘরে গিয়ে আঁকবার জন্য প্রস্তুত হল। ঘরের একটা জানলা পিছন দিকে, এই জানলা দিয়ে নদী ও ঘাটের দৃশ্য দেখা যায়। বাইরে দুপুরে সূর্যের রোদ নিথর বাতাসে সূক্ষ্ম বাষ্পের মতো কেঁপে উঠছে। গৌরমোহন জানলার কাছে ডিজেলটাকে দাঁড় করাল, একটা প্যাকিং কেস টেনে এনে তার উপর বসল। কি আসবে সে ঠিক করে ফেলেছে। শুষ্ক প্রাণহীন শূন্যতার মাঝখানে একটা ছোট বাড়ি। বাড়িটা জীবন্ত, তার ছোট ছোট দরজা জানলা যেন তার মুখ চোখ। বিপুল শূন্যতার মাঝখানে বসে বাড়িটা হাসছে। ছবির নাম শূন্য, শুধু শূন্য নয়। মনে ছবির প্ল্যান ঠিক করে সে আঁকতে আরম্ভ করল। তেল রং ছবি আঁকতে গৌরমোহনের সুবিধে হয়, সে প্যালেটে রং মেশাল। প্রথমটা ধীরে ধীরে আঁকল, তারপর মন বসে গেল। কতক্ষণ আপন মনে ছবি এঁকেছে তার জ্ঞান ছিল না। ঘাড়ের কাছে আতপ্ত নিঃশ্বাসের স্পর্শে সে চমকে উঠল। ভূত বোধ করি আঁকা দেখে তন্ময় হয়ে শিল্পীর ঘাড়ের কাছে এসে পড়েছিল। গৌরমোহন সচকিতে ঘাড় ফিরিয়ে বলে উঠল,
ও তুমি আমার ছবি আঁকা দেখছ, বেশ বেশ, তা যেটুকু এঁকেছি কেমন মনে হচ্ছে? এখন বোধ হয় ঠিক বুঝতে পারছো না, আর একটু আঁকা হলে বুঝতে পারবে।
মনে হলো যে পেছনে দাঁড়িয়েছিল সে চট করে কিছু হলো। গৌরমোহন আবার আঁকায় মন দিল। আঁকতে আঁকতে ভূতের উদ্দেশ্যে দু চারটে কথা বলে আবার আঁকে। এইভাবে বেশ খানিকক্ষণ চলবার পর একসময় সে অনুভব করলো যেন ঘরের মধ্যে আলো কমে আসছে। শুধু তাই নয়, বাতাসের অভাবে দম বন্ধ হয়ে আসছে। সে তুলি ফেলে জানলার বাইরে তাকাল। সূর্যের আলো কেমন যেন ঝাপসা হয়ে গেছে। তারপরই তার চোখ পড়ল নদীর ওপর ঈশান করে ধূসর পিঙ্গল মেঘ মাথা তুলেছে। একটা দমকা হাওয়া আগাছার ভিতর দিয়ে বয়ে গেল। নদীর নিস্তরঙ্গ জল রোমাঞ্চিত হয়ে উঠল। গৌরমোহন সানন্দে বলে উঠল,
ঝড় আসছে, ঝড় আসছে।
চৈতালি ঝড় নতুন কিছু নয়, প্রতি বছরই আসছে। একবার এই বাড়ির সকলকে বজ্রাহত করে চলে গেছিল। এবার যেন বাড়ির খুব কাছেই বাজ পড়ল। বিদ্যুতের ঝলক এবং ঝড়ের আওয়াজ প্রায় একসঙ্গেই তার চোখ কান ধাঁকিয়ে দিল। তারপরে লোমহর্ষণ কাণ্ড। গৌরমোহনের কানের কাছে ভাঙা ভাঙা অস্পষ্ট স্বরে,
আমার বড্ড ভয় করছে
বলে কে তাকে জড়িয়ে ধরল। গৌরমোহনের হৃৎপিণ্ড একটা ডিগবাজি খেয়ে গলার কাছে ধড়ফড় করতে লাগল। সে দিশেহারা হয়ে অদৃশ্য জীবনের আলিঙ্গন থেকে নিজেকে মুক্ত করার জন্য হাত পা ছুটতে ছুটতে চিৎকার করতে লাগলো,
কে কে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও।
কিন্তু সে অদৃশ্য প্রাণীর আলিঙ্গন ছাড়াতে পারল না। ধস্তাধস্তি করতে করতেই ভাঙা ভাঙা স্বর শুনতে পেল,
আমাকে ছেড়ে দিও না, আমার বড্ড ভয় করছে।
তৃতীয়বার বজ্রপাতের শব্দে বাড়িটা কেঁপে উঠল। কিন্তু আশ্চর্যের কথা, এই শব্দে গৌরমোহনের ভয়টা কেটে গেল। প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা বোধহয় অপ্রাকৃতের ভয়কে দূর করে দেয়। এতক্ষণ সে নিজেকে ছাড়াবার চেষ্টা করছিল, এখন কিছুক্ষণ স্থির থেকে অদৃশ্য দেহটাকে স্পর্শ করে দেখতে লাগল। একটা হাত, চোখে দেখা যাচ্ছে না বটে, কিন্তু স্পর্শ করে বোঝা যাচ্ছে কোমল অথচ দৃঢ় মাংসল হাত। গৌরমোহন দুহাতে অদৃশ্য দেহটাকে স্পর্শ করে দেখতে দেখতে বলল,
তুমি কে, ভূত নও?
শীর্ণ কম্পিত কণ্ঠে উত্তর এলো,
না, আমি মানুষ।
মানুষ? কিন্তু তোমাকে যে দেখতে পাচ্ছি না।
আমি
অদৃশ্য দেহটা থরথর করে কাঁপতে লাগল। গৌরমোহন হাত দিয়ে অনুভব করে চলল, হাত শেষ হয়ে কাঁধ আরম্ভ হয়েছে। কাঁধের উপর অদৃশ্য চুলের গোছা, তারপর গলা, তারপর গৌরমোহন একটা খাবি খেয়ে চিৎকার করে উঠল,
তুমি মেয়ে!
ঝড়ের দুরন্ত অভিযান দশ দিক দিয়ে দলিত করে চলে গেছে। পিছনে পড়ে আছে ভিজে মাটি আর বাতাসের অবসান্ন নিঃশ্বাস। দুটো মানুষ খাটের কিনারায় বসে আছে, একজন অদৃশ্য আর একজন দৃশ্য। থেমে থেমে কথা হচ্ছে। গৌরমোহন চিরদিনই মেয়েদের কাছে মুখ চড়া, আজ অভাবিত ঘটনাচক্রে এই অদর্শনা যুবতীর সংস্পর্শে এসে সে আরো বিহল হয়ে পড়েছে। গৌরমোহন বলল,
তোমার আজ ভয় করছে না তো?
উত্তর এলো,
না, মেঘ ডাকলেই ভয় করে।
গলার স্বর এখন একটু স্পষ্ট হয়েছে।
তোমার নামটা এখনো জানা হয়নি, আমার নাম গৌর।
আমার নাম ছায়া।
কিছুক্ষণ চুপচাপ, তারপর গৌরমোহন হাতের ঘড়ি দেখল,
সাড়ে ছটা তো বেজেছে, চায়ের সময় হলো। তুমি চা খাবে তো?
খাবো।
চায়ের সঙ্গে লুচি আলু ভাজা, কি বলো?
খাট থেকে উঠতে গিয়ে ছায়ার গায়ে গা থেকে গেল। গৌরমোহন লজ্জায় লাল হয়ে উঠল। রান্নাঘরে গিয়ে গৌরমোহন স্টোভ জ্বালিয়ে জল চড়িয়ে দিল, তারপর ময়দা মাখতে বসল। দেখল তার একটু দূরে বটিতে আলু কাটা হচ্ছে। চাকা চাকা আলু কাটার পর একটা বাটিতে জমা হলো, তারপর বালতির জলে ধুয়ে তার পাশে এসে উপস্থিত হলো।
রাত্রে খিচুড়ি রাতে যাবে, তুমি খিচুড়ি ভালোবাসো তো?
তেলে ভাজা আর লাড্ডু ছাড়া সব ভালোবাসো।
তাই সে নতুন খাবারের লোভ দেখে আর সম্বরণ করতে পারেনি। গৌরমোহন সহানুভূতি সুরে বলল,
আহারে, তেলে ভাজা ফুলুরি আর লাড্ডু খেয়ে খেয়ে অরুচি ধরে গেছে দেখছি। তুমি চায় ক চামচ চিনি খাও?
অনেকদিন চা খাইনি, যখন খেতাম 5 চামচ চিনি খেতাম।
চায়ের জল টিপটে ঢেলে গৌরমোহন লুচি ভাজতে বসল।
আমি লুচি ভাজতে জানি, তুমি সরো, আমি ভাজছি।
না না, তোমাকে কষ্ট করতে হবে না, অনেক কষ্ট করেছ, ঘর পরিষ্কার করেছ, বাসন মেজেছ।
আমার ইচ্ছে করছে।
তা আচ্ছা, তুমিই ভাজো।
গৌরমোহন সরে দাঁড়িয়ে দেখতে লাগলো, লুচি ও আলু ভাজা তৈরি হলো, বাটির ওপর সাজানো হলো, স্টোভ নিভে গেল। দুজনে খেতে বসল। গৌরমোহন চা ঢাললো, নিজের কাপে 2 চামচ চিনি দিল, ছায়ার কাপে 5 চামচ। খাওয়া চলছে। ছায়ার বাটি থেকে লুচির টুকরো শূন্যে উঠে অদৃশ্য হয়ে যাচ্ছে। চায়ের কাপ আস্তে আস্তে খালি হয়ে গেল। গৌরমোহন দেখছে বিস্ময় কিছুতেই শেষ হচ্ছে না।
তুমি হঠাৎ কথা বললে যে, আগে তো বলনি।
কথা বলতে ভুলে গেছিলাম তো, বলতে চেষ্টা করেছিলাম কিন্তু মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না। তারপর বাজ পড়ার শব্দ হলো, ভয়ে মুখ দিয়ে কথা বেরিয়ে গেল।
গৌরমোহন চায়ে একটু চুমুক দিয়ে হাসল।
শুধু কথাই বলনি, তোমাকে জড়িয়েও ধরেছিল,
বড্ড ভয় করছিল যে।
অকপট উক্তি, লজ্জা নেই। লজ্জা বোধ হয় স্ত্রীলোকের দেহ চেতনার অভিব্যক্তি। যার দেহ দেখা যায় না সে কিসের লজ্জা করবে?
আচ্ছা, কাল আমি যখন এলাম তুমি আমাকে দেখেছিলে?
হ্যাঁ, আমি তো পাকুর গাছতলায় দাঁড়িয়েছিলাম।
আমি যখন বাড়িতে এসে উঠলাম তখন তোমার কি মনে হয়েছিল?
প্রথমটা ভয় ভয় করছিল, তারপর তোমাকে খুব ভালো লাগলো।
গৌরমোহনের বুকের ভিতরটা দূর দূর করে উঠল, কিন্তু সেটা ভয়ের নয়। সে রাত্রে পেট ভরে খিচুড়ি খাওয়ার পর গৌরমোহন নিজের খাটের পাশে এসে বসল, ছায়া তার গা ঘেঁষে বসল। এই কয়েক ঘন্টায় গৌরমোহনের লজ্জা সংকোচ অনেকটা কেটেছে, তবু ছায়ার গায়ে গা ঠেকাতে তার শরীর একটু রোমাঞ্চিত হল।
আচ্ছা, তুমি মানে খালি গায়ে থাকতে কোনো হয় না?
অভ্যেস হয়ে গেছে। প্রথম প্রথম দুই একবার কাপড় চুরি করে পরেছিলাম, কিন্তু কাপড় পরলে শুধু কাপড়টাই দেখা যায়, আমাকে দেখা যায় না, লোকে ভয় পায়, তাই আর পরি না।
ভালো কথা, তুমি রাত্রির শো কোথায়?
মেঝে শুই।
শীতকালে শীত করে না?
না, আমার অভ্যেস হয়ে গেছে।
তা হোক, আজ তোমাকে খাটে শুতে হবে, আমি তোষক পেতে মেঝে শোবো।
না, আমি খাটে শোবো না।
তুমি মেয়ে হয়ে মেঝে শোবে আর আমি খাটে শোবো, এ হতেই পারে না।
আমি খাটে শোবো না।
শোবে না? তাহলে মেঝেতেই তোমার তোষক পেতে দিই। কোন ঘরে শুবে বলো?
এই ঘরেই শোবো, তুমি ওঠো, আমি তোষক পেতে দিচ্ছি।
গৌরমোহন লজ্জা পেয়ে উঠে দাঁড়ালো।
এই ঘরে? কিন্তু মানে?
খাটে দুখানা তোষক, দুটো বালিশ ছিল। ছায়া একটা তোষক টেনে খাটের পাশে পেতে ফেলল। গৌরমোহন বলল,
বালিশ নাও।
একটু হাসির শব্দ শোনা গেল।
বালিশ লাগবে না, তোষকই হয়তো অস্বস্তি হবে। এবার ঘুমিয়ে পড়ো, তোমার বোধহয় ঘুম পাচ্ছে, আলো কমিয়ে দি
দাও।
ঘরের কোণে দেওয়ালের পাশে লণ্ঠনটা জ্বলছিল, এখন কমে গিয়ে দেয়ালের একটুখানি জায়গা আলো করে রাখল। গৌরমোহন শুয়ে পড়ল। এই কি অদ্ভুত অভিজ্ঞতা, বিশ্ব সংসারে আর কেউ কি এটা অনুভব করেছে?
ছায়া?
মুহূর্ত মধ্যে ছায়া তার গায়ে হাত দিয়ে দাঁড়াল।
কি?
গৌরমোহন বলল,
তুমি কে, কি করে অদৃশ্য হয়ে গেলে, কিছুই তো জানা হয়নি, বলবে?
ছায়া খাটের পাশে বসল। গৌরমোহন একটা হাত নিজের দু হাতের মধ্যে চেপে ধরল।
আমার বয়স তখন 9 কি 10 বছর। বাবা মা আমি আর আমার ছোট ভাই ভাদু এখানে বেড়াতে এসেছিলাম। আমার বাবার নাম ছিল নিধিরাজ মল্লিক, এবারই মালিক ছিলেন মদনলাল শেখ, তাকে আমরা মদন কাকা বলে ডাকতাম। একদিন বিকালবেলায় ঝড় উঠল, আর যেমন ঝড় উঠেছিল তেমনি আমরা দরজা জানলা বন্ধ করে বাড়ির মধ্যে বসেছিলাম। বাড়ির ওপর বার বার বাজ পড়তে লাগলো, আমি খাটের ওপর বসেছিলাম। তারপর কি হলো জানি না, আমি ভয়ে অজ্ঞান হয়ে পড়লাম। যখন জ্ঞান হলো দেখলাম এই ঘরেরই এক কোণে পড়ে আছে, নিজের হাত পা দেখতে পাচ্ছি না, বাড়িতে কেউ নেই, সামনের দরজায় তালা লাগানো। এখন মনে হয় 3-4 দিন অজ্ঞান হয়ে পড়েছিল, গলার আওয়াজ একেবারে বুঝে গিয়েছিল। আমি দরজা দিয়ে বেরিয়ে বাগানে গেলাম, বাগানেও কেউ নেই। তখন স্টেশনের কাছে বাজারে গেলাম, সেখানে 2-3 জন লোক মুদির দোকানে বসে গল্প করছিল। তাদের কথা শুনে বুঝতে পারলাম আমার মা বাবা ভাই কেউ বেঁচে নেই। কাঁদতে কাঁদতে আবার এই বাড়িতে ফিরে এলাম। সেই থেকে একলা এই বাড়িতে আছি। প্রথম প্রথম খিদে পেলে মুদির দোকানে গিয়ে খাবার চুরি করে খেতাম, তারপর ওরাই এসে আমায় খাবার দিয়ে যেত। এমনি করে কত বছর কেটে গেল, তারপর তুমি এলে।
গৌরমোহন শুয়ে শুয়ে ভাবতে লাগল, কি বিচিত্র এই জগৎ, বাজ পড়ে মানুষ অদৃশ্য হয়ে যায়, এও কি সম্ভব? গৌরমোহন বিজ্ঞান জানে না, হয়তো বিজ্ঞানী এর ব্যাখ্যা জানেন, কিন্তু যদি না জানেন তাতে ক্ষতি কি? বিজ্ঞানীরা কি সকল বিশ্ব রহস্যের ব্যাখ্যা করেছেন? এই যে অদৃশ্য যুবতী তার হাতে হাত রেখে বসে আছে, সে কি ব্যাখ্যার অপেক্ষা রাখে? গৌরমোহন একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল,
তোমাকে ভারী দেখতে ইচ্ছা করছে ছায়া।
পরদিন সকালবেলা দেরিতে ঘুম পাল। ছায়া গৌরমোহনের বুকের উপর হাত রেখে ডাকল,
উঠে চা এনেছি।
গৌরমোহন উঠে বসে শূন্যে অবস্থিত চায়ের পেয়ালা হাতে নিল, ঘুম ভরা গলায় বলল,
তোমাকে ভারী দেখতে ইচ্ছা করছে ছায়া।
ছায়া করুণ নিঃশ্বাস ফেলল,
কি করে দেখবে।
চায়ের কাপে চুমুক দিতেই গৌরমোহনের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে মুখ তুলে বলল,
ছায়া একটা কাজ করবে,
কি?
তুমি জামা কাপড় পরো, তাহলে খানিকটা তো দেখতে পাবো।
জামা কাপড় পরার নামে ছায়ার গলায় একটা স্ত্রী সুলভ ঔৎসুক্য ফুটে উঠল।
কাপড় জামা কোথায়?
আমার বাক্সে ধুতি আর গেঞ্জি আছে, তাই পরো, শাড়ি ব্লাউজ তো নেই।
ছায়া দ্বিধা ভরে বলল,
আচ্ছা।
গৌরমোহন চায়ের কাপ শেষ করে বলল,
আমি এখনই আসছি,
বলে বাথরুমের দিকে চলে গেল। দশ মিনিট পরে ফিরে এসে গৌরমোহন চমকে উঠল। খাটের পাশে দাঁড়িয়ে আছে একটি প্রেত মূর্তি, হাত পা নেই, মাথা নেই, সাদা কাপড়ে ঢাকা, একটি কবন্ধ। গৌরমোহন সত্রাসে বলে উঠল,
দূর, খুলে ফেল।
সাথে সাথে ধুতি গেঞ্জি খুলে মাটিতে পড়ল। তারপর সারাদিন দুজনে অশান্ত মনে বাড়িতে ঘুরে বেড়ায়, কখনো নদীর ঘাটে গিয়ে দাঁড়ায়। গৌরমোহন বলে,
ছায়া কি করে তোমাকে দেখতে পাবো, তোমাকে যে ভারী দেখতে ইচ্ছা করছে।
ছায়া কাঁদো কাঁদো সুরে বলে,
আমি কি করব,
তোমাকে না দেখতে পেলে জীবনই বৃথা
আমারও। মানে?
বুঝেছি, আমাকে না দেখতে পেলে তোমার জীবনও বৃথা।
হ্যাঁ,
তাহলে এখন কি করা যায়? আমি যেন অন্ধ হয়ে গেছি, সব দেখতে পাচ্ছি কিন্তু তোমাকে দেখতে পাচ্ছি না। বিজ্ঞানে আজকাল কত কি হচ্ছে, একটা অদৃশ্য মানুষকে জলজ্যান্ত করে দিতে পারে না?
সেই দিন দুপুরে গৌরমোহন বিষণ্ন মনে ছবি আঁকতে বসল। কাল ছবিটা অতি সামান্যই আঁকা হয়েছিল। একটা প্রাকৃতিক পরিবেশের আমেজ ফুটে উঠতে আরম্ভ করেছিল মাত্র, গৌরমোহন ভাবতে লাগল, এই পরিবেশের মধ্যে ছায়ার একটা কল্পমূর্তি আঁকা যায় না? কাপড় পরা অবস্থায় ছায়ার দেহের যে ইঙ্গিত সে পেয়েছে, তাকেই সূত্র করে গোটা মানুষটাকে আঁকা যেতেই পারে। অবশ্য মুখ চোখের গড়ন কাল্পনিক হবে।
ছায়া, তোমার গায়ের রং কিরকম ছিল?
ছায়া তার কাঁধে হাত রেখে বলল,
ফর্সা, মা বলতেন দুধে আল।
আর মুখ চোখ?
তা কি করে বোঝাবো।
আচ্ছা দেখি, তুমি আমার সামনে দাঁড়াও।
গৌরমোহন আঙুলের স্পর্শে ছায়ার চোখ মুখ অনুভব করে দেখতে লাগলো। চোখ দুটো বেশ টানা টানা মনে হচ্ছে, ডাকটা সরু, ঠোঁট দুটো ভারী নরম, প্রসারে একটু বড়। গৌরমোহন বলল,
তুমি আমার মডেল, দাঁড়িয়ে থাকো।
প্যালেটের উপর রং মিশিয়ে তুলতে তুলতে সে ক্যানভাসের দিকে ফিরেছে, এমন সময় একটা চোখ ধাঁধানো আইডিয়া তার মাথায় খেলে গেল। সে চিৎকার করে উঠল,
ছায়া, ছায়া,
এই তো আমি,
কাছে এসো, কই তোমার মাথাটা দেখি তো। হ্যাঁ, এবার চুপটি করে থাকো, এই বুদ্ধিটা এতক্ষণ মাথায় আসেনি। তোমার গায়ে ছবি আঁক, যেমন কাঁচের উপর ছবি আঁকে, বুঝেছ?
বাঁ হাতে ছায়ার মাথা ধরে গৌরমোহন ডান হাতে রং মাখা তুলি দিয়ে তার গালে স্পর্শ করল, গালের উপর পাকা ডালিমের মতো রং ধরল। গৌরমোহনের নাচতে ইচ্ছা করল, কিন্তু ইচ্ছা দমন করে সে অতি যত্নে ছায়ার মুখে রং লাগাতে আরম্ভ করল। ধীরে ধীরে মুখটা ফুটে উঠছে, ঠোঁটে একটু গোলাপি রং দিল, ভুরুতে কালো রং, কিন্তু চোখের মনিতে তো রং লাগানো যায় না, চোখ দুটি শূন্য থাকল, তবু মুখখানি চমৎকার, পান পাতার আকৃতি, একটু কৃশ। সে ছুটে গিয়ে পাশের ঘর থেকে নিজের ধোঁয়া কাছে চশমা এনে ছায়ার চোখে পড়িয়ে দিল। ছায়ার মুখ প্রাণবন্ত হয়ে উঠল, রূপকথার রাজকন্যার মতো মুখ, ঘুমন্ত রাজকন্যার চোখে নিদালীর অন্ধকার। ছায়া একটু হাসল, গৌরমোহনের শিল্পী মন আর শাসন মানল না, সে দুহাত উপরে তুলে ছায়াকে ঘিরে নাচতে লাগলো। তারপর নাটকীয় পরিস্থিতি,
গৌরমোহনের মাতৃদেবী শশীমুখী হঠাৎ করে ঘরের দরজায় আবির্ভূত হলেন এবং গৌরমোহনকে একটি দেহহীন মুন্ডুর চারপাশে নাচতে দেখে একটি অনৈসর্গিক আত্মনাদ ছেড়ে অজ্ঞান হয়ে পড়লেন। তার পিছনে গৌরমোহনের বন্ধু মোহনলাল রোমাঞ্চিত দেহে ফ্যালফ্যাল করে চেয়ে থাকল। শশীমুখীর আবির্ভাব কিন্তু অনৈসর্গিক নয়। গৌরমোহন ফেরার হওয়ার পর তিনি প্রচন্ড বেগে তদন্ত শুরু করে দিয়েছিলেন এবং কিছুদিন পর বুঝতে পেরেছিলেন যে মোহনলাল ষড়যন্ত্রে লিপ্ত আছে। তিনি তখন মোহনলালের কলার টিপে ধরেছিলেন। মোহনলাল বেশিক্ষণ এই কণ্ঠ নিষ্পেষণ সহ্য করতে পারেনি, সত্যি কথা বলে ফেলেছিল। তখন শশীমুখী মোহনলালকে সঙ্গে নিয়ে গৌরমোহনকে ধরতে এসেছিলেন। তারপরেই এই নাটকীয় পরিস্থিতি। গৌরমোহন কিন্তু বন্ধুর উপর রাগ করল না, বরং বলল,
ভালোই হয়েছে।
সে মোহনলালকে সব কথা খুলে বলল। ছায়া ইতিমধ্যে নদীতে গিয়ে মুখের রং ধুয়ে আবার সম্পূর্ণরূপে অদৃশ্য হয়েছে। সে ভীত মানুষ, এই সব গন্ডগোল দেখে সে ভয় পেয়ে গেছে। শশীমুখীর জ্ঞান হলে তিনি ভয়াত্ম চোখে একবার চারিদিকে দেখলেন, তারপর বাবা গো বলে ঊর্ধ্বশ্বাসে স্টেশনের দিকে যাত্রা করলেন। তার গতিবেগ লক্ষ্য করবার লোক সেখানে ছিল না, যদি থাকত তাহলে দেখলে অবশ্যই চমকে যেত। পাকুরতলায় দাঁড়িয়ে গৌরমোহন মোহনলালকে বলল,
তুই মাকে নিয়ে ফিরে যা, শিগগিরই একটা পুরুত নিয়ে আসবি, দেরি করবি না।
আচ্ছা, তখন তোর বউকে ভালো করে দেখবো।
আর একটা কথা, তুই তোর বাড়িটা আমায় বিক্রি করে দে ভাই।
বিক্রি করব না, বাড়িটা তোর বিয়ের যৌতুক।
আচ্ছা চললাম, কাল পরশুর মধ্যেই পুরুত নিয়ে ফিরবো, দই সন্দেশ মাছ কানের গয়না বেনারসি সব নিয়ে আসব।
মোহনলাল চলে গেল। গৌরমোহন দাঁড়িয়ে হাত কাটতে লাগল। সবার অদৃশ্যে একটি হাত এসে তার হাতে জড়িয়ে গেল।